বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 30 ডিসেম্বর, 15 পৌষ এবং ফেরসে 10 তেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় birdstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠনের অংশগ্রহণে গাজায় যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এ মহড়ার গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বাংলাদেশের ইতিহাসে বিএনপির ভোট ডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের এ পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা কথাবার্তা। প্রান্তিক আয়োজনে শুনবেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শহীদ সোলাইমানিকে মুসলিম জাতিগুলোর গর্ব বললেন হাসান রুহানি। এই জেনারেলকে হত্যা করে আমেরিকা বড় ভুল করেছে বলে তেহরানের মন্তব্য। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত বিলবোর্ড স্থাপন, শোভা পাচ্ছে হানিয়ার বাণী, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইসরায়েল। বাংলাদেশে গণতন্ত্র হত্যার জন্য পরস্পরকে দায়ী করল বিএনপি ও আওয়ামী লীগ। নিজস্ব ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। এবং কথিত লাভ জিহাদ নিষিদ্ধ করে ভারতের সংবিধানে কোনো বক্তব্য নেই বলে জানালেন ওয়াইসি। বিজেপি সংবিধানকে উপহাস করছে বলে অভিযোগ। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন জেনারেল কাসেম সুলাইমানি জাতীয় বীর, তিনি ইরান সহ গোটা অঞ্চল এবং মুসলিম জাতিগুলোর গর্ব। আজ মন্ত্রিসভার বৈঠকে কাসেম সুলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে বলেন আগামীকাল যে বৎসরটি শেষ হচ্ছে তা জেনারেল সুলাইমানির শাহাদাতের দুঃখে ভারাক্রান্ত। মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সেদেশের কর্মকর্তারা মিলে এই মহান বীরকে হত্যা করেছে। এছাড়া আরও অনেকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া ইরানিদের ন্যায্য অধিকার। কাসেম সুলাইমানির শোকানুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েল ভাবতেও পারেনি যে জেনারেলকে হারানোর বেদনায় ইরান, ইরাক ও লেবানন সহ পশ্চিম এশিয়ার মানুষেরা রাস্তায় নেমে আসবে। ইরাকের সংসদ সদস্যরা সেদেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের পক্ষে রায় দিয়ে বড় ধরনের চপেটাঘাত করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এর মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন ইরাকেও সন্ত্রাসে আমেরিকার স্থান নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেদেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে আমেরিকা মস্ত বড় ভুল করেছে। জেনারেল সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীর আগে মঙ্গলবার এক অফিসিয়াল টুইটার বার্তায় এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, জেনারেল সুলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মস্ত বড় ভুল করেছে আমেরিকা। এতে আরও বলা হয়, ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে সব বিদেশি সেনা বহিষ্কারের যে আইন পাশ করেছে, সেটি আমাদের অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির অবসানের সূচনা হতে পারে। পারস্য উপসাগরকে সামরিকীকরণের লক্ষ্যে অঞ্চলে যে কোনো হঠকারিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরান বলেছে, যে কোনো ধরনের হঠকারিতা কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের সামরিকীকরণ এ অঞ্চল বা বিশ্বের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে বলে আমরা মনে করি না। আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও বিভাজনমূলক নীতি পরিহার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাবি এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন গত সোমবার একটি পরমাণু শক্তিচালিত মার্কিন সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছে। ফিলিস্তিনের গাজায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা তসনিম নিউজ জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সুলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে। সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্য লেখা রয়েছে। জেনারেল সুলাইমানির জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া তখন বলেছিলেন, ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ। শহীদ সুলাইমানির বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই টুইটারে লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, গাজার সড়কগুলোতে যখন কাসেম সুলাইমানের ছবি শোভা পাচ্ছে, তখন কি আরব জনমত আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে? গাজায় ১৩টি প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া চলার সময় কাসেম সুলাইমানির ওই বিশাল ছবি স্থাপন করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যোগ্য করে সশস্ত্র বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশ অদূর ভবিষ্যতে নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে হবে এবং আমরা আমাদের প্রতিটি বাহিনীকে সেভাবেই গড়ে তুলছি। আজ চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল প্রস্তুতি নেব, কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে বৈরিতা নেই, এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলব। এ সময় শেখ হাসিনা আরো বলেন, আমাদের লক্ষ্য হল নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধজাহাজ তৈরি করব। এর জন্য আমরা ইতিমধ্যেই কিছু কার্যক্রম শুরু করেছি। তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি। সরকার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে। শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের ফোর্সেস গোল অনুসরণ করে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করেছে। তিনি বলেন, সরকার নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই এই বাহিনীতে মোট ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছে। ২০১৭ সালে নৌবহরে দুটি আধুনিক সাবমেরিন সংযোজিত হয়েছে। আরও উন্নত প্রশিক্ষণ করার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ইতিহাসে বিএনপির ভোট ডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার 30 ডিসেম্বরকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে। রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করেছে উল্টো। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ খনগড়কে সরানোর দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা। আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এই তথ্য জানিয়েছেন। সুখেন্দু শেখর রায় এমপি আজ বলেন, গত বছর জুলাইয়ে বাংলায় নয়া রাজ্যপাল নিযুক্ত হন জগদীপ ধনখড়। প্রথম দিন থেকে রাজ্য সরকার সাধারণ প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে একনাগাড়ায় ভিত্তিহীন অভিযোগ তুলে আসছেন তিনি। ভারতের বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো কথিত লাভ জিহাদ সম্পর্কিত আইন নিয়ে সংবিধানকে উপহাস করছে বলে মন্তব্য করেছেন সেদেশের মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, সংবিধানের 21, 14 এবং 25 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ভারতীয় নাগরিকের ব্যক্তিগত জীবনে সরকার হস্তক্ষেপ করতে পারে না। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা আব্দুল হাকিম।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভারতীয় সংবিধানে কোথাও লাভ জিহাদের সংজ্ঞা নেই। বিজেপি শাসিত রাজ্যগুলো লাভ জিহাদ সম্পর্কিত আইন নিয়ে সংবিধানকে উপহাস করছে। আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, ওয়াইসি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলো যদি আইন তৈরি করতে চায় তাহলে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP নিয়ে আইন করা উচিত, কর্মসংস্থান দেওয়ার বিষয়ে আইন করা উচিত। তিনি আরও বলেন, বিভিন্ন আদালতও পুনরাবৃত্তি করেছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী 21, 14 এবং 25 অনুচ্ছেদের অধীনে কোনো ভারতীয় নাগরিকের ব্যক্তিগত জীবনে কোনো সরকারের কোনো ভূমিকা নেই। সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনে স্পষ্টভাবে বিজেপি জড়িত বলেও আসাদুদ্দিন ওয়াইসি মন্তব্য করেন। সম্প্রতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কথিত লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর করা হয়েছে। ধর্মান্তরণ প্রতিরোধী ওই আইনে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষজন টার্গেটের শিকার হচ্ছেন। বিতর্কিত ওই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের শতাধিক সাবেক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা IAS কর্মকর্তা। আজ NDTV সূত্রে প্রকাশ, এ ব্যাপারে তারা অবিলম্বে ধর্মান্তরণ আইন তুলে দেওয়ার দাবি জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তিনি মস্কোয় বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার এই অবস্থান সুস্পষ্ট করেন। ল্যাভরভ বলেন, ইরানের যেমন প্রতিরক্ষা স্বার্থ নিশ্চিত করার অধিকার রয়েছে, তেমনি রাশিয়াও তেহরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন মেনে চলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের উপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে তেহরানের সঙ্গে মস্কোর সমরাস্ত্র বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই। জার্মানির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করেছে রাশিয়ার সরকার। এই নিষেধাজ্ঞার কারণে জার্মানির এসব কর্মকর্তা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। জার্মানির পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়ার কারণে মস্কো এই ব্যবস্থা নিল। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে কথিত বিষ প্রয়োগ এবং জার্মানির উপর সাইবার হামলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বার্লিন। মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো এ ধরনের জবাব দেওয়ার অধিকার রাখে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের অন্তত ১২টি প্রতিরোধ সংগঠনের অংশগ্রহণে গাজায় যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন নানা দিক থেকে এই মহড়া গুরুত্বপূর্ণ। এই মহড়ার গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গতকাল থেকে যৌথ মহড়া শুরু করেছে। ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে। ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন মিলে গাজায় তাদের এই প্রথম কোনো সামরিক মহড়া। মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে তারা হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন, ফিলিস্তিন মুক্তির জন্য গণতান্ত্রিক ফ্রন্ট, গণকমিটি। এছাড়া আরও ছোট ছোট অন্যান্য সংগঠনও এ মহড়ায় যোগ দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ অভিযান পরিচালনাকারী সংগঠনের দপ্তর থেকে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন সময়ের দিক থেকে এ মহড়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফিলিস্তিনিরা এমন সময় এ যৌথ সামরিক মহড়া শুরু করেছে যখন মার্কিন সমর্থন নিয়ে দখলদার ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। তাই এই মহড়াকে ইসরায়েল ও তার আরব মিত্রদের জন্য বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে, আর তা হচ্ছে ফিলিস্তিনিরা নিজেদের নিরাপত্তা ও সীমান্তরক্ষায় জেগে উঠেছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের এই যৌথ সামরিক মহড়ার গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ আবারও দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় বসা এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে। তাই এই মহড়ার অন্যতম বার্তা হচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা শুধু যে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার বিরোধিতায় নয়, একই সঙ্গে ইসরায়েলের মোকাবেলায় নিজেদের প্রতিরোধ শক্তিকেও আরও জোরদার করতে চায়। ফিলিস্তিনিদের এই যৌথ মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে ইরানের কুদস ফোর্সের কমান্ডার শহীদ কাসেম সোলাইমানের শাহাদাত বার্ষিকী অতি সন্নিকটে। মহড়ায় অংশ নেয়া ফিলিস্তিনি সংগ্রামীরা শহীদদের পথে চলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যাই হোক, সবশেষে বলা যায় ইসরায়েলের তুলনায় যদিও সংগ্রামী ফিলিস্তিনিদের সামরিক শক্তি অনেক দুর্বল, কিন্তু এ যৌথ সামরিক মহড়া এবং তাদের ঐক্যবদ্ধ অবস্থান ইসরায়েলিদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এ কারণে গাজায় এ মহড়া শুরুর সাথে সাথে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজ বিএনপি গণতন্ত্র হত্যা দিবস এবং আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের ইতিহাসে বিএনপির ভোট ডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আজ বুধবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বিএনপি যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তবে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করেছে উল্টো, তারা বিশ্বাস করে স্বৈরতন্ত্রে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় নির্বাচন কমিশন মিথ্যা কথা বলে অভিযোগ করে তিনি বলেন, তাদের কথা শুনলে মানুষ হাসে, এখন নাকি খুব সুন্দর নির্বাচন হচ্ছে, ইভিএম পদ্ধতিতে নির্বাচন করে, এক জায়গায় ভোট দিলে আর এক জায়গায় পড়ে, ধানের শীষের প্রতীকে ভোট দিলে নৌকায় গিয়ে পড়ে, এই অবস্থা তৈরি করেছে। এ সময় বিএনপি মহাসচিব আরো বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। সেই চেতনাকে ধ্বংস করে আওয়ামী লীগ তারা তাদের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে জোর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে। চলমান পরিস্থিতি থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন,
সরকার এই সরকার এক নয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে
বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী এই সমাবেশ করে বিএনপি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। আজ বিএনপি সমাবেশকে ঘিরে প্রেস ক্লাবের আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। প্রেস ক্লাবের সামনের সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সচিবালয়ের পশ্চিম সড়ক হয়ে বিএনপি নেতাকর্মীরা সভাস্থলে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশ তাদের উপরে চড়াও হয়। পুলিশকে এ সময় বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করতেও দেখা যায়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এর 5 মিনিট পরে পরিস্থিতি শান্ত হলে সংঘর্ষ শেষে প্রেস ক্লাবের বাইরে বিএনপি এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। কাউন্সেলিং শব্দটি আমাদের অনেকের কাছে আর অজানা নয়। দৈনিক স্বাস্থ্য রক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠার মধ্য দিয়ে এই শব্দটি আমাদের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করেছে। আজকের আসরে কাউন্সেলিং এবং তার ভূমিকা নিয়ে আলোচনা করবেন ডক্টর কামরুন নাহার মুস্তফা। তাহলে আর বিলম্ব নয়, আসুন কাউন্সেলিং স্পেশালিস্টের বক্তব্য শুনি। ডক্টর কামরুন নাহার মুস্তফা, কাউন্সেলিং শব্দটি আমরা অনেকেই শুনেছি, এটি মনোবিজ্ঞানের একটি পরিভাষা, সে কথাও কেউ কেউ জানি। এখন আসরের শুরুতেই আমরা জানতে চাইব কাউন্সেলিং বলতে সাধারণভাবে কি বোঝানো হয়ে থাকে।
থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। কাউন্সেলিং বলতে আমরা এটা বুঝি যে যখন কারো চিন্তা, তাদের ভ্যালুজ এবং তাদের অ্যাক্টিভিটিস বা অন্য কোনো জিনিস, যে কোনো জিনিস তাকে ইরিটেটেড করে বা কোনো কিছু হয়তো ভিতর যন্ত্রণা বোধ করছে যেটা কাউকে বলতে পারছে না, এবং তার বিহেভিয়ার মানে বিজারে হয় বা সম্ভাব্য ক্ষেত্রে কষ্ট হয়, ড্রাগ নিয়ে কিছু হয়, এই জিনিসগুলো করার জন্য তাদের কিছু সাহায্যের দরকার হয়। যেখানে বিশ্বস্ততার সাথে কিছু কথা বলবে এমন একটা মানুষ যে তার গোপনীয়তা নিশ্চয়তা দিবে, এবং কথা বলার পরে তার সাথে আলোচনা করে তাকে এমন কিছু সুন্দরভাবে তাকে স্কিল ডেভেলপ করতে, কোপিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে, সে স্ট্র্যাটেজিস গুলো দেখাবে, ডিসিশনটা নিবে কিন্তু ব্যক্তি। আর কাউন্সেলিং এখানে ক্যাটালিস্ট হিসেবে কিন্তু কাজ করে, সমস্ত সুন্দরকে সে তার সামনে উপস্থাপন করবে যে একটা ঘটনা কি পজিটিভ দিক থাকতে পারে, নেগেটিভ দিক থাকতে পারে, সেটা উপস্থাপন করার পরে ব্যক্তি নিজে ডিসিশন নেবে। আর কাউন্সেলিংটা যখন করে আসে মানুষ, তারা একটা পরিত্রাণ চায় যে আমি এরকম একটা বিপদের মধ্যে আছে, এরকম আমার মানসিক যন্ত্রণা হচ্ছে। সাধারণত মানসিক ব্যাপার নিয়েই আসে, আবার অনেক সময় শারীরিক যন্ত্রণা বলেন বা পারিবারিক যন্ত্রণা বলেন বা স্পিরিচুয়াল বলেন, এই জিনিসগুলো থেকে যখন তাদের কোনো মনোজগতে যখন কোনো কিছু ব্যাঘাত ঘটে, সেই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণত মানুষ সাহায্য চায়, এবং কাউন্সিলররা সেইখানে তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে বা সাহায্য করে কাউন্সিলর।
জি, ডক্টর কামরুন নাহার, চমৎকার করে বিষয়টি আমাদের বুঝিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, আপনার কাছে কাউন্সেলিং এর জন্য কোন মানুষগুলো বেশি আসছে?
আমি আমেরিকার সার্টিফাইড ড্রাগ এবং ফ্যামিলি কাউন্সেলিং স্পেশালিস্ট ফর দ্য লাস্ট 17 ইয়ার্স। আমার কাছে যে ধরনের ক্লায়েন্ট এখন আসছে সেগুলো হচ্ছে মানসিক দিকের কথা যদি আমি বলি, এজ সেগমেন্ট হিসেবে বলি, টিনেজার আসছে, তাদের সাথে মায়ের বা প্যারেন্টসের বনিবনা হচ্ছে না, তারা ড্রিঙ্ক করছে, ড্রাগ নিচ্ছে, রিলেশনশিপটা ভেঙে ফেলতে চাচ্ছে, সেটা হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না, এবং যে কোনো রিলেশনশিপ ব্রেকআপটা এটা একটা জীবনের মধ্যে একটা বিশাল একটা ছাপ ফেলে। এবং অনেক সময় আমার অনেক ক্লায়েন্ট সুইসাইডাল হয়ে যাচ্ছিল, তো সেই সময় তারা বলছিল আমি নিতে পারছি না, আমি কি করব। সমস্ত দিক দিয়েই তারা এমন ভাবে সমস্যাগুলোর মধ্যে জর্জরিত মনে করে, তাদের সামনে মনে হয় জীবনে আর বাঁচার কোনো আমার প্রয়োজনই নাই। মা বাবা যখন বকা দিচ্ছে তখন তারা বলছে যে মা বাবাকে বললে বুঝতে পারছে না, মা বাবা মনে করছে ছেলে মেয়েকে আমরা ঠিক মতো চালাতে পারতেছে না, ছেলে মেয়ে কথা শুনতেছে না, সেক্ষেত্রে মা বাবা বকা করছে। এখানে একটা বিরাট জেনারেশন গ্যাপ পড়ে যাচ্ছে।
জি, জেনারেশন গ্যাপের কথা যখন বললেন তখন স্বাভাবিকভাবেই জানতে চাইব বর্তমান জেনারেশনকে কিভাবে দেখা হচ্ছে আর এর ফলটাই বা কি হচ্ছে।
এখনকার যে জেনারেশন সেটা হচ্ছে হলো ইন্টারনেট জেনারেশন বা ইলেকট্রনিক জেনারেশন আমি বলবো। তারা ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, স্মার্টফোন বলেন, এসবের মাধ্যমে দুনিয়াটা তাদের কাছে অনেক বেশি ক্লোজ। উই আর নাও গ্লোবাল সিটিজেন, এবং বাংলাদেশের ছেলেমেয়েরা ইন্টারনেটের মাধ্যমে খুব বেশি ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে। চিন্তা চেতনায়, তাদের অ্যাক্টিভিটিজে, তাদের ব্যবহারে, এটাতে তারা দুই পক্ষ থেকে মা বাবা ছেলে মেয়েকে এবং ছেলে মেয়ে মা বাবাকে হারাচ্ছে। তারা কেউ কোনো দিকে তারা কম্প্রোমাইজ করতে চাচ্ছে না। সেক্ষেত্রে যখন আমার কাছে আসে তখন আমি প্রথমে আমার ক্লায়েন্টের কথা শুনি। আমি এখানে ওদেরকে পেশেন্ট বলবো না, কারণ আমরা কাউন্সিলররা কখনো কোনো মেডিসিন প্রেসক্রাইব করি না। ক্লায়েন্ট যদি আমাকে অনুমতি দেয় আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি 100% গোপনীয়তা আমি রক্ষা করি। যদি ক্লায়েন্ট আমাকে অনুমতি দেয় তাহলে আমি তাদের পেশেন্টের সাথে কথা বলি। কথা বলার পর দুপক্ষ মুখোমুখি হয় এবং ক্লায়েন্ট যখন মা বাবাকে বলে, মা বাবাও তাদের কথা বলে, মা বাবা বুঝতে পারে তাদের গ্যাপটা কোথায় পড়ছে। সেই অনুযায়ী হয়তো আমার দুই তিনটা ক্লায়েন্টের ফ্যামিলি তারা তাদের ভুল বুঝতে পেরে এখন বেশ ভালো আছে।
ডক্টর কামরুন নাহার মুস্তফা, আপনি বহু বছর আমেরিকায় কাজ করেছেন, সম্প্রতি বাংলাদেশেও কাউন্সেলিং এর কাজ করেছেন, সে পরিপ্রেক্ষিতে তরুণ বিশেষ করে টিন এজদের মাদকাসক্তি নিয়ে একটি প্রশ্ন এখানে করতে চাই, আর তা হল অল্প বয়সী সন্তান মাদকাসক্ত হচ্ছে, এটা কেন হচ্ছে, কার উপর দায়িত্ব পড়ছে, বাবা মা পরিবার নাকি সমাজ?
এখানে আসলে দায়িত্বটা আমার মনে হয় সবার, যদিও মানে চ্যারিটি বিগিনস ফ্রম দা হোম অর ফর ফ্যামিলি, এখানে প্রাথমিক দায়িত্ব আমি বলবো বাবা মার। তারা যদি সন্তানদের সাথে সম্পর্কটা খুব সহজ এবং সম্মানজনক করে, কারণ আমাদের সাইডে আমরা সন্তানদেরকে কিছু সম্মান করতে জানি না। যত ছোটই বাচ্চা হোক প্রত্যেকটা মানুষকে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তাদেরকে কথা বলতে হবে। তারা সে সম্মানটা যদি না শিখে এবং মা বাবা যদি মনে করে আমি যা বলবো ছেলে মেয়ে তাই শুনবে, সেই জিনিসটা ভেতরে ভেতরে তাদের ভিতরে একটা জেদ তৈরি করে এবং সেই জেদ আর তাদের মধ্যে চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি করে যে করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না। এই জিনিসটা ভাঙার জন্য তারা হয়তো কোনো নেগেটিভ পথ নিয়ে নেয়, যেটা নাকি মাদক। আর দুই নম্বর হচ্ছে হলো আমাদের সমাজের কথা বলছি, যেটা আমাদের সমাজ কিন্তু সবকিছু জানছে, আমাদের সমাজটা রক্ষণশীল কিন্তু জানছে যে আমাদের সমাজে এখন ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হচ্ছে, আমাদের সমাজে মাদকাসক্তি বেড়ে যাচ্ছে, কিন্তু এটার ব্যাপারে সবাই উদাসীন। এর কারণ হতে পারে হয় তারা জানে না, তাদের মাদক বা মাদকাসক্তি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই, বুঝতে পারছে না, অথবা তারা জেনেও না জানার ভান করছে। আর রাষ্ট্রের কথা বলবো, রাষ্ট্রের এমন কোনো পলিসি নাই যেখান থেকে নিষেধ করা হবে, কোনো প্রেসক্রিপশন ছাড়া, আইডি কার্ড ছাড়া ড্রাগ বিক্রি করা যাবে না। এই জিনিসগুলো যদি রাষ্ট্র যদি দেখে, মনিটর করে এবং সমাজ যদি এটাতে সচেতন হয়, এটা কিন্তু সবার, আমি যেটা বলছি সবার কিন্তু সম্মিলিত প্রচেষ্টা এখানে আমাদের লাগবে। আমরা সম্পূর্ণ হয়তো এখান থেকে নির্মূল করতে পারবো না, কিন্তু আমরা পরিবেশ পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবো।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার প্রথম পর্ব শুনছিলেন। এ নিয়ে বাকি আলোচনা আগামী আসরে শুনতে পাবেন। আর আজকের মতো এ বিষয়ে আলোচনা করবেন কাউন্সেলিং স্পেশালিস্ট ডক্টর কামরুন নাহার মুস্তফা। আর আজকের অনুষ্ঠানের জন্য সাক্ষাৎকার গ্রহণ এবং এটি তৈরি করেছেন সহকর্মী সৈয়দ মুসা রেজা। মানসিক সংকট থেকে বের হয়ে আসতে প্রয়োজনে কাউন্সেলিং স্পেশালিস্টের সহায়তা গ্রহণ করবেন, কারণ দেহের মতো মনেরও চিকিৎসার প্রয়োজন আছে। একথা সবাইকে মনে রাখার আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 30 ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। সীমান্তে বিএসএফ কে অভিযান চালাতে বলেছে বাংলাদেশ দৈনিক প্রথম আলো। নতুন বছরে আওয়ামী লীগ সরকারকে সরানোর শপথ ফখরুলের। দৈনিক যুগান্তর, 24 ঘন্টায় করোনায় আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 1235। দৈনিক মানব জমিন, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে, প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত 8.5 কোটি ছাড়াল, দৈনিক সংগ্রাম। ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না, দৈনিক কালের কণ্ঠ। যুক্তরাজ্যে অক্সফোর্ডের টিকা অনুমোদন, দৈনিক সমকাল। এবার ভারতের কয়েকটি শিরোনাম। 356 বনাম 156, ধন খড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে দরবার তৃণমূলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দেশীয় ক্ষেপণাস্ত্র আকাশ রপ্তানি করবে ভারত, জানালেন রাজনাথ সিং, দৈনিক আজকাল। মাথা ব্যথা করোনার নয়া স্ট্রেন, সতর্কতামূলক পদক্ষেপ করতে রাজ্যকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের, দৈনিক সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে ওই খবর এসেছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ একটি চমকপ্রদ বক্তব্য দিয়েছেন এবং এটি একরকমের চাঞ্চল্যকর বটে। চাঞ্চল্যকর বলছি এই কারণে যে সরকারকে সরে যেতে হবে, এটি ঠিক আছে, সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে, এই বাধ্য করার কাজটা করবে কে সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবারই বলে থাকেন যে বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার মূরব নেই। তো ওবায়দুল কাদেরের বক্তব্য আপাতত গত প্রায় এক যুগ ধরে সত্য হয়ে এসেছে এবং বিএনপি সরকারের বিরুদ্ধে এমন কোনো আন্দোলন এই মুহূর্তে গড়ে তুলতে পারেনি বা কোনো আন্দোলনে নেই যে আন্দোলন সরকারের কোনো মাথা ব্যথার কারণ হতে পারে। তো সরকারের মাথা ব্যথার কারণ যদি ঘটাতে পারে, সরকারের বিরুদ্ধে যদি সেই রকম বড় কোনো আন্দোলন করতে পারে বিএনপি, তাহলে তখন হয়তো সরকার সরে যেতে বাধ্য হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সে অবস্থায় নেই।
পারস্য উপসাগরের সামরিকীকরণ কারো স্বার্থ রক্ষা করবে না, ইরান বলেছে একথা।
আপনার পর্যবেক্ষণ কি?
জি, পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরায়েল সাবমেরিন পাঠাচ্ছে। ওয়াশিংটন পোস্টের খবর ছিল আরো 2-3 দিন আগের যে ইসরায়েল থেকে সেই সাবমেরিন রওনা হয়েছে ভূমধ্য সাগর হয়ে, লোহিত সাগর হয়ে, হয়তো সেই সাবমেরিন এইডেন উপসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করবে। আবার আমেরিকা তার বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎসকে পারস্য উপসাগরে কয়েক মাস পর ফিরিয়ে এনেছে। এছাড়া সম্প্রতি আমেরিকার B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্য ঘুরে গেছে। সবকিছু মিলে পারস্য উপসাগরীয় এলাকাকে এ মুহূর্তে আসলে সামরিকীকরণ করা হয়েছে এবং মার্কিন এবং ইহুদিবাদী ইসরায়েলের সেনা উপস্থিতি এখন অনেক বেশি জোরদার করার চেষ্টা চলছে। ইহুদিবাদী ইসরায়েল এই এলাকায় কখনোই ছিল না, কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করার পর সে পথ তার সামনে খুলে গেছে। তার মানে ইরানের একেবারে দোরগোড়ায় ইসরায়েলের উপস্থিতি ঘটে গেল, এ কথা এখন বলতে হচ্ছে। এ অবস্থায় ইরান স্বাভাবিকভাবেই পাল্টা ব্যবস্থা নেবে, এটা ধরে নিতে হবে। তাহলে দাঁড়াচ্ছে যে সব পক্ষের ব্যাপক সামরিক উপস্থিতি পারস্য উপসাগরে জোরদার করা হচ্ছে। তার মানে সামরিকীকরণ করা হলো এই উপসাগরটিকে, যেটি সবসময় বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে সবসময় বেশি উত্তপ্ত অবস্থায় থাকে। আর সেখানে নতুন করে যদি অবস্থা থাকে, তাহলে তার পরিস্থিতি কিন্তু হবে খুবই ভয়াবহ। আমি মনে করি যে ইরানের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে বক্তব্যটি সঠিক। এই যে সামরিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে এতে কিন্তু আসলে কারোর লাভ হবে না, বরং এতে যদি যুদ্ধ সংঘাত শুরু হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা আমার মনে হয় যে সবারই বিবেচনায় নেওয়া দরকার।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ভোটের আগে রাজ্যে 356 ধারা জারি করে সরকার ভেঙে দেওয়ার হুজুগ জিয়ে রেখেছে বিজেপি। তার মধ্যেই 156 এর এক উপধারা প্রয়োগ করে জগদীপ ধনখড়কে রাজ্যপাল পদ থেকে সরানোর পাল্টা দাবি তুলল তৃণমূল। রাজ্যপালের সঙ্গে তাদের সংঘাত এবার স্টান রাইসিনা হিলে গিয়ে পৌঁছাল। এবার আর সংযত হওয়ার বার্তা নয়, বরং সরাসরি ধনখড়কে অপসারণ করতে হবে বলে রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিল তারা। তৃণমূলের অভিযোগ, প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করে চলেছেন রাজ্যপাল, যাবতীয় নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রকাশ্যে রাজ্যের সমালোচনা করে চলেছেন, ওই পদে থাকার যোগ্য নন তিনি। দেশীয় ক্ষেপণাস্ত্র আকাশ রপ্তানি করবে ভারত, জানালেন রাজনাথ সিং। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে ভারত। টুইট করে একথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে বিবিধ প্রতিরক্ষা প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র বানানোই সক্ষম হয়ে উঠছে ভারত। এও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ক্যাবিনেটে আকাশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র 96% দেশীয় প্রযুক্তিতে নির্মিত। মাথা ব্যথা করোনার নয়া স্ট্রেন, সতর্কতামূলক পদক্ষেপ করতে রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বছর শেষে মাথা ব্যথা করোনা ভাইরাসের নতুন স্ট্রেন, যা কোভিড-19 ভাইরাসের তুলনায় 70% বেশি সংক্রামক। সেই সংক্রমণকে গোড়াতেই রুখে দিতে বদ্ধপরিকর কেন্দ্র ও রাজ্য সরকার, তাই এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর SOP তৈরি করে দিল স্বাস্থ্যমন্ত্রক। এ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল। সংক্রমণ রুখতে প্রাথমিকভাবে 31 জানুয়ারি অবধি ব্রিটেনে বিমানের আনাগোনার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে যারা ভারতে এসেছেন তাদের দেহ ভাইরাস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আবার যারা সাম্প্রতিক সময় ব্রিটেনের সফর থেকে রাজ্য ফিরেছেন তাদের জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা সুরার 43 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছি। আজ প্রথমেই এই সূরার 44 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শুনব।
ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل
আর আল্লাহ যাকে তার কৃতকর্মের শাস্তি স্বরূপ পথভ্রষ্ট করেন এরপর তার জন্য কোনো অভিভাবক নেই আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে দেখবেন দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি
আল্লাহ তাআলার একটি বিধান হচ্ছে মানুষকে ওহি ও আকল বা বুদ্ধিবৃত্তির মাধ্যমে হেদায়াত দান করা এ কাজের উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে অসংখ্য ভুল পথ থেকে সঠিক পথকে আলাদা করতে পারে এবং পরবর্তীতে এই অজুহাত তুলতে না পারে যে তাদের পক্ষে সঠিক পথ চেনা সম্ভব হয়নি এবং তারা এই কথা বুঝতেই পারেনি যে তারা যা করেছে তা সঠিক ছিল না কিন্তু যারা সঠিক পথের সন্ধান পাওয়ার পরও তার বিপরীতে নিজের জীবন পরিচালনা করেছে তারা প্রকৃতপক্ষে হেদায়েতের পথ ছেড়ে ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত পথ বেছে নিয়েছে কাজেই এই পথভ্রষ্টতার জন্য মানুষ নিজেই দায়ী কারণ সে জেনে শুনে ভ্রান্ত পথ বেছে নেয়ার কারণে ধীরে ধীরে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এবং খারাপ জিনিসকে সে ভালো মনে করতে শুরু করেছে
কাজেই একথা পরিষ্কার যে হেদায়েত ও পথভ্রষ্টতা এর উভয়ই মানুষের নিজেরই কর্মের অবশ্যম্ভাবে পরিণতি কখনো কখনো মানুষ এত বেশি খারাপ কাজ করে ফেলে যে আল্লাহ তাআলা তার অন্তর থেকে হেদায়েতের আলো উঠিয়ে নেন এবং তাকে দিক ভ্রান্ত করে দেন তার সঙ্গে আল্লাহর কোনো পূর্ব শত্রুতা ছিল না বরং তার এ পথভ্রষ্টতার জন্য সে নিজে দায়ী
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল এক আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা অনুযায়ী কাউকে পথভ্রষ্ট করেন না বরং পথভ্রষ্টতা ব্যক্তির কর্মের অবশ্যম্ভাবী পরিণতি দুই পথভ্রষ্ট ও জালিম ব্যক্তিদের জানা উচিত আল্লাহর মহাশক্তির সামনে দাঁড়ানোর ক্ষমতা কারণেই আল্লাহর ক্রোধ থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না কাজেই আমাদের সবার উচিত একমাত্র তার উপর নির্ভর করা ও তার আদেশ নিষেধ মেনে চলা
এবারে সুরা সুরার ৪৫ ও ৪৬ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক
وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل
আর আপনি তাদেরকে দেখতে পাবেন যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে তারা অপমানে অবনত মস্তকে আর চোখে তাকাচ্ছে আর যারা ঈমান এনেছে তারা বলবে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গকে পরাজিত করেছে অর্থাৎ পরিজন বর্গের ক্ষতি সাধন করেছে জেনে রাখুন নিশ্চয়ই জালিমরা স্থায়ী শাস্তিতে নিপতিত থাকবে আর আল্লাহর সামনে তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না আর আল্লাহ যাকে তার কৃতকর্মের ফলস্বরূপ পথভ্রষ্ট করেন তার মুক্তির কোনো উপায় নেই
এই দুই আয়াতে কিয়ামতের দিন জালিমদের চরম ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেয়া হয়েছে যারা পার্থিব জীবনে দম্ভ ভরে অন্যদেরকে ভয় দেখিয়েছে যাদের জুলুম ও অত্যাচারে মানুষ সারাক্ষণ আতঙ্কিত থেকেছে আজ তারা এমন আতঙ্কজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে ভয়ে মাথা তোলার সাহস পাচ্ছে না চরম অপমানিত ও অপদস্থ অবস্থায় তারা গুটিসুটি মেরে রয়েছে। তবে এই শারীরিক শাস্তির চেয়ে তারা বেশি কষ্ট পাচ্ছে মুমিন ব্যক্তিদের ভর্ৎসনায়। মুমিনরা তাদেরকে বলছে, তোমরা দুনিয়ায় সম্পদ ও ক্ষমতার দম্ভ দেখাতে, অথচ এখন দেখো কত বিশাল ক্ষতির মুখোমুখি তোমরা হয়েছ। আজ তোমরা খালি হাতে দিনহীন অবস্থায় এখানে দাঁড়িয়ে আছ।
এরপর বলা হচ্ছে, পার্থিব জীবনে তাদের যেসব মন্দ কাজ তাদেরকে পথভ্রষ্ট করেছিল, সেই মন্দ কাজই আজ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যে জাহান্নামের শাস্তি চিরস্থায়ী এবং কখনো শেষ হওয়ার নয়। সেখানে জাহান্নামবাসীকে মুক্তি দেয়ার বা সাহায্য করার কেউ থাকবে না। পার্থিব জীবনে নবী রাসুল ও আউলিয়াদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে সেদিন তাদেরকে সাহায্য করতে কেউ আসবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, প্রকৃত সম্মান ও অপমানের বিষয়টি কিয়ামতের দিন প্রকাশ পাবে। পার্থিব জীবনের বহু সম্মানিত মানুষ কিয়ামতের দিন অপদস্থ হবে এবং দুনিয়ার জীবনে দৃশ্যত অপমানিত অবস্থায় থাকা বহু মানুষ কিয়ামতের দিন গর্বিত অবস্থায় মাথা উঁচু করে দাঁড়াবে। দুই, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সময়। এই সময়কে যারা সঠিকভাবে ব্যবহার করে কিয়ামতের জন্য পুঁজি সংগ্রহ করবে না, তারাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত মানুষ।
এবারে সূরা শুরার 47 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير
তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার আগে যা অপ্রতিরোধ্য, সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অস্বীকার করার কোনো শক্তি থাকবে না।
নবী রাসূলরা সব যুগে সব সময় মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন, তাদের নিজেদের দিকে নয়। সে আহ্বানের সূত্র ধরে এই আয়াতে কাফির, জালিম ও গুনাহগার বান্দাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার এবং কিয়ামতের দিন আবার পৃথিবীতে ফিরে আসার আকাঙ্ক্ষা করার আগেই তোমরা গুনাহের কাজ ছেড়ে দাও। যে ভ্রান্ত পথ তোমরা অনুসরণ করছ তা ত্যাগ করে আল্লাহর পথ ধরো, কারণ কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই ঘটবে না। সেদিন তোমরা তোমাদের কৃতকর্ম অস্বীকার করতে পারবে না এবং তোমাদেরকে সেদিন আল্লাহ ছাড়া আর কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখবে না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যে বিষয়টি আমাদেরকে পরকালীন জীবনের মহাক্ষতি থেকে রক্ষা করবে এবং পার্থিব ও পরকালীন জীবনে আমাদের সুখ সমৃদ্ধি ও মুক্তির মাধ্যম হবে, তা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ ও নিষেধের বাধ্যগত থাকা। দুই, পার্থিব জীবনের সময়, সম্পদ ও স্বাস্থ্য হারিয়ে ফেলার আগেই দুনিয়ার জীবন শেষে আরেক জগতে প্রবেশের কথা ভাবতে হবে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
আপনারা শুনছিলেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরান বলেছে সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের দাবিদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতাই কেবল বাড়িয়ে যাচ্ছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। শহীদ সুলাইমানিকে মুসলিম জাতিগুলোর গর্ব বললেন হাসান রুহানি। এই জেনারেলকে হত্যা করে আমেরিকা বড় ভুল করেছে বলে তেহরানের মন্তব্য। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জেনারেল সুলাইমানির ছবি সম্মিলিত বিলবোর্ড স্থাপন শোভা পাচ্ছে হানিয়ার বাণী, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ইসরায়েল। বাংলাদেশে গণতন্ত্র হত্যার জন্য পরস্পরকে দায়ী করল বিএনপি ও আওয়ামী লীগ। নিজস্ব ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। এবং কথিত লাভ জিহাদ নিষিদ্ধ করে ভারতে সংবিধানে কোনো বক্তব্য নেই বলে জানালেন ওয়াইসি। বিজেপি সংবিধানকে উপহাস করছে বলে অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।